الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ফয়জানে গাউসে পাকে আপনাদের আরেকবার সুস্বাগতম। সুবহানাল্লাহ, আমরা এই ধারাবাহিক অনুষ্ঠানে শুনে আসছি গাউসে পাক পিরানি পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি কিন্দিলে নুরানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুদ্দিসে সিরাহ রাব্বানি এর জীবনের বিভিন্ন দিক। হ্যাঁ, এই অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার শৈশবের ঘটনা, জানতে পেরেছি আমরা গাউসে পাক রহমতুল্লাহ তাআলার শিক্ষা গ্রহণ সম্পর্কে। আজও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গাউসে পাক রহমতুল্লাহ তাআলার অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় নিয়ে, তা বলবো কিছুক্ষণ পরেই। আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ আজ্জা ওয়াজাল ওই ব্যক্তির প্রতি দশটি রহমত নাজিল করবেন, ওই ব্যক্তি দশটি গুনাহকে মিচিয়ে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বাড়িয়ে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়াতুল মুমিনিন খায়রুম মিনা আমালি, মুমিনের নিয়াত তার আমলের চেয়ে উত্তম। তো সুবহানাল্লাহ, আসুন আমরা আজকের এই অনুষ্ঠান দেখার শুরুতে ভালো ভালো নিয়ত করে নেই। কেননা কিতাবের মধ্যে এসেছে নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। তো আসুন আমরা নিয়ত করি আল্লাহ আজ্জা জাল্লার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতা মাতার ইসালের সওয়াবের জন্য, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ফয়জ ও বরকত হাসিলের জন্য আমরা শেষ পর্যন্ত আজকের অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমরা পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত কারি সাহেবের কাছ থেকে শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু।
প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আপনারা নিয়ত করে নেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে আদবের সাথে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আমিও নিয়ত করতেছি আল্লাহ ও তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তানজিলুল কিতাব লা রাইব ফীহি মির রাব্বিল আলামিন, আম ইয়াকুলুনা ইফতারা, বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুন
قبلك من قبلك لعلهم يهتدون آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله
تعالى على محمد صلى الله عليه وسلم سبحان الله سبحان الله আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করলাম আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে ফরিয়াদ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদেরকে সব সময় প্রতিনিয়ত কুরআনে পাকের তেলাওয়াত করার শ্রবণ করার সৌভাগ্য দান করেন প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা এই পর্যায়ে প্রিয় আকা মাদানী আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্বলিত কালাম নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করি ইনশাআল্লাহ
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ قدموں میں جو ہے غیر کا منہ کیا دیکھے کون نظروں پہ چڑھے دیکھ کے تلوار تیرا تیرے ٹکڑوں سے پلے غیر ٹھوکر پہ نہ ڈال جھڑکیاں کھائے کہاں چھوڑ کے صدقہ تیرا صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ ایشونا شاپنے آمار گھر آمار روشنی حبی ایشونا شاپنے آمار گھر آمار روشنی হবে কখন ঈদ হবে যে আমার, যখন হবে তোমার দিদার আকা, যখন হবে তোমার দিদার আমার অন্তর খুশি হবে, যখন হবে আমার অন্তর খুশি হবে। আমার চোখ খুশি তো করো মদনী মদিনে বলে, হৃদয় হোক তোমার ঠিকানা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, স্বপনে সোনা মদনী মদিনে বলে, যখন হবে তোমার দিদার আকা, যখন হবে তোমার দিদার আমার অন্তর খুশি হবে। জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড়ই দয়া হবে, বেকুল হয়ে এ দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, এ বেকুল হয়ে হে দুঃখীরা ডাকো না ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তে দূর হয়ে যাবে, দেখিবে মুসিবত তোমার মুহূর্তে দূর হয়ে যাবে, আকা জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড়ই দয়া হবে। কাশো যদি দয়া করে নবী, আশো যদি দয়া করে আলোকিত কবর হবে, আশো যদি দয়া করে আলো ঘরামার রোশনি হবে, জাগিয়ে দাও নসিব আমার, তোমার বড়ই দয়া হবে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের প্রত্যেককে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্ধৃত হওয়ার, নাতে মুস্তাফা পাঠ করার, শ্রবণ করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর অগণিত আউলিয়ায়ে কামেলিন আগমন করেছেন, মহা মনীষাগণ পৃথিবীতে এসেছেন, তাদের পিতামাতার জীবনী রচিত হয়েছে, পৃথিবীবাসী জেনেছে ওই মহান ব্যক্তিদের পিতামাতার জীবনীও। কিন্তু প্রিয় বিস্তেম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা এমনই এক পিতামাতা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমার জানা মতে যে এই মহান সত্তা, এই মহান ব্যক্তির পিতামাতা সম্পর্কে যে আলোচনা, পর্যালোচনা, পিতামাতার যে প্রভাব সন্তানের প্রতি ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছে, তার বাস্তব নমুনা যা পৃথিবীবাসী জেনেছে, হয়তোবা আর কোন সন্তানের বিষয়ে তেমনটি ঘটেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মহান পিতামাতা আমাদের পিরানি পীর দস্তগীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলার সম্মানিত পিতামাতা দয়ের আলোচনা আজ আমরা করব। তিনার সম্মানিতা মায়ের নাম ছিলেন উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ তাআলা আলাইহা, এবং তার বাবা জান, পিতা জানের নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ তাআলা আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আজকে আমরা সে আমাদের গাউসে পাকের প্রিয় বাবা জান, প্রিয় আম্মা জানের বিভিন্ন ঘটনা শুনব। শুধু কি আমরা শোনার জন্যই বসব? না, আমরা প্রত্যেকে নিয়ত করি আজ আমরা তার পিতামাতার ঘটনাগুলো শুনব, শুনে শুধু ঘটনা হিসেবেই রেখে না দিয়ে বরং আমরা আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজ মাদানী চ্যানেলের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের প্রিয় মুবাল্লিগ বৃন্দ নাজ খাকারী সাহেবান, আলহামদুলিল্লাহ। তো আমি আমাদের মুবাল্লিগ ইসলাম ভাইয়ের কাছে যাবো যে পিতা মাতা সম্পর্কে আমরা প্রথমে কোরআনের দৃষ্টিতে বা হাদিসের দৃষ্টিতে পিতামাতার গুরুত্বটা প্রথমে শুনে নিই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার পিতামাতার জীবনী দিকে ইনশাআল্লাহ অগ্রসর হব। জি ফয়সাল কবির ভাই, পিতামাতার সম্পর্কে আপনি কিছু বলুন, মাদানী ফুল দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে পিতা এবং মাতা আল্লাহ সুবহান ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। পিতা এবং তার মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পিতা মাতার অসংখ্য ফজিলত কোরআনে পাকের মধ্যে যেমনি ভাবে বর্ণিত রয়েছে, অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে মুবারাকার মধ্যে পিতা মাতার সাথে কি ধরনের আচরণ সন্তানের করা উচিত এবং পিতা মাতার বিভিন্ন ফজিলত হাদিসে পাকের মধ্যে মজুদ রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ ফরমান যে তোমরা আমার ইবাদত করো এবং এই ইবাদতের মধ্যে অপর কাউকে শরীক করিও না এবং পিতা মাতার সাথে সদাচরণ করো। তো জরিবে এখানে যে বিষয়টা, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজের ইবাদত করার পরবর্তী স্টেপে রাখছে কি, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা। তো এর চাইতে বড় তাকিদ আর কি হতে পারে যে আল্লাহ সুবহান আল্লাহ নিজের ইবাদত করার পাশাপাশি তার পরবর্তীতে আমাদের জন্য কিসের আদেশ দিচ্ছে, যেন আমরা পিতামাতার সাথে সদাচরণ করি। এ ধরনের অসংখ্য আয়াতে কারিম আরো রয়েছে যার মধ্যে পিতামাতা বার্ধক্য অবস্থায় উপনীত হলে তাদের সাথে আমার সন্তানের কি ধরনের আচরণ করতে হবে এবং তাদের ভরণ পোষণের দায়িত্ব ছেলে সন্তানের উপর আসা ও অর্পিত হয়। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা অপর এক জায়গায় ইরশাদ ফরমান যে তোমরা পিতামাতার সাথে উফ শব্দ এরকমও বলিও না এবং তাদের সাথে কটাক্ষ বাক্য বলিও না, বরং তাদের সাথে কি কাওলান কারিমা সম্মানিত আদব সহকারে নির্মম স্বরে তাদের সাথে কথাবার্তা বলো, আয়াতের কারিমার মাফহুম। তো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ধরনের পবিত্র কোরআনের কারিমের মধ্যে নিজের পিতামাতার সাথে আমাদের কি ধরনের আচরণ করতে হবে নিজের সং আল্লাহ তাআলাই এরা বর্ণনা করে দিয়েছেন।
প্রিয় কৃষ্ণ ভেরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সেই ছোট্ট সময় থেকেই সকলেই জেনে আসছি পিতামাতার অধিকার, পিতামাতার অধিকার, পিতামাতার সম্মান। আসলে কি আমরা পিতামাতার সম্মান হাকিকতে করতে পারছি প্রকৃত অর্থে? হ্যাঁ। তবে আজকে আমরা আলোচনা করব অপর একটি দিক সম্পর্কেও। শুধুই যে আমরা পিতা মাতার অধিকার সম্পর্কে শুনে আসি তাই নয়, বরং পিতামাতা কেমন হওয়া চাই, আজকে আমাদের গাউসে পাকের পিতামাতার এই আলোচনাতে এই বিষয়টাই পরিস্ফুটিত হবে, স্পষ্ট হবে। যে আমি শুধু আমার সন্তানকে বলবো আমাকে খেদমত করো, কিন্তু ওই খেদমত নেওয়ার জন্য কেমন যোগ্য হওয়া চাই। হ্যাঁ, যোগ্যতা বা অযোগ্যতা এখানে কোনো বিষয় নেই, পিতামাতা যেমনই হোক তাকে খেদমত করতে হবে। তবে পিতামাতাকে কেমন হওয়া চাই আজ আমরা এই অনুষ্ঠান থেকে সেটাও জানব। শুধু যে আমরা সন্তানের কাঁধে চাপিয়ে দেব পিতামাতার খেদমত করো, আর আমি যেমন খুশি তেমন তাকে শিক্ষা প্রদান করব, তাহলে তো আর হবে না। আসুন আমরা এগিয়ে চলি গাউসে পাকে রাহমাতুল্লাহ তাআলা আলাইহির পিতামাতার জীবনের দিকে। জি জাকির ভাই,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাই এর পিতামাতা দুইজনই ছিলেন আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি।
সুবহানাল্লাহ।
তারা দুইজনেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর।
সুবহানাল্লাহ।
শুধু বংশধরই ছিলেন না, তারা উচ্চ মানের ইবাদতকারীও ছিলেন। গাউসে পাকের বাবা যেমন ইবাদত গুজারি ছিলেন, তার আম্মা জানো তেমনি ইবাদত গুজারি ছিলেন।
সুবহানাল্লাহ। যেন আমার ওই আমার আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলার সেই কথাই স্মরণ করিয়ে দিচ্ছে, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা,
তারা সম্পূর্ণ রূপে শরীয়তের অনুসারী ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা এর পিতা হযরত আবু সালেম মুসা রহমাতুল্লাহি তাআলা ছিলেন আল্লাহর একজন ওলি। তিনি কত উঁচু মানের আল্লাহ ভক্ত ছিলেন তা যদি তার জীবনী পাঠ করা হয় তবে আমরা সেটা অনুভব করতে পারবো, সে কত উঁচু মানের আল্লাহর ওলি ছিলেন। মাতা উম্মুল খায়ের হযরত ফাতেমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহাও ছিলেন উঁচু স্তরের আল্লাহ তাবারক ও তালার নেক বান্দি। এবং তিনি হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি তাআলার কন্যা সন্তান ছিলেন।
মানে গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা,
জি
ওনার বাবা,
ওনার বাবা
গাউসে পাকের নানা জান,
তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এরপরে তিনি কখনো অর্থাৎ গাউসে পাক রাহমাতুল্লাহি তাআলার আম্মা জান কখনো বাহিরে বের হননি।
সুবহানাল্লাহ।
তার বংশ হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশের সাথে মিল ছিলেন, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সম্পর্ক বংশের মিল ছিল। হযরত ফাতেমা রাহমাতুল্লাহি তাআলা আলাইহা ছিলেন পবিত্র এবং সৎ চরিত্রের অধিকারী।
সুবহানাল্লাহ।
তাদের পাক পবিত্র জীবন যাপন খুবই আশ্চর্যজনক। তাদের দুজনের চরিত্রের বৈশিষ্ট্যগুলো যদি আমরা কখনো সুযোগ হয় পাঠ করার, জীবনী পড়ার, তবে আমরা বুঝতে পারবো যে তাদের জীবনটা কেমন ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এর পিতা সৈয়দ আবু সালেম মুসা রহমাতুল্লাহি তাআলা এর যৌবনকালের ঘটনা কিছুটা এরকমের। তখনও তিনি রহমাতুল্লাহি তাআলা স্ত্রী গ্রহণ করেননি, অর্থাৎ বিয়ে করেননি। এ সময় তিনি একবার ভ্রমণের উদ্দেশ্যে দেশের বাহিরে রওনা করলেন। প্রবাস জীবনে কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার খাবার যখন ফুরিয়ে গেল, নদীর পাশে বসে ক্লান্তি দূর করার জন্য নদীর পাশে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তার দৃষ্টি নদীর তীরে পড়ল, তো দেখে একটি ফল নদীর তীরে ভাসমান অবস্থায়। যেহেতু ক্ষুধার্ত ছিল, সে ফলটি উঠিয়ে খেয়ে নিলেন। খাওয়ার পরে তার ভিতরে এই অনুভব চলে আসলো যে আমি কার গাছের ফল খেয়েছি। এই অনুভূতি চলে আসলো। এটা কখন আসে তার ভিতরে যে নদী দিয়ে একটি ফল ভেসে যাচ্ছে আর উঠিয়ে খেয়ে নিলাম, কিন্তু সে এটা কখন বুঝবে যে আমি কার গাছের ফল খেয়েছি, যখন সে ওই প্রকারের আল্লাহ তাবারক তাআলার দরবারে নেককার বান্দা হয়ে যাবে। এর আগে তো আমাদের ভিতরে এরকম চেতনাই আসে না যে আমি কারটা খেয়ে নিয়েছি। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার বাবা যান, তখন ওই ফল গাছের মালিকের খোঁজের উদ্দেশ্যে আবার রওনা হলেন নদীর তীরে তীরে। অনেক দূর যাওয়ার পরে যখন ওই গাছ বাগান দেখলেন নদীর পাড়েই, তো ওখানে বসে তিনি চিন্তা করলেন যেহেতু এই গাছ আর এই ফলের বাগান, এখান থেকেই কোনো গাছের ফল নদীতে পড়েছে, সেই ফল আমি খেয়েছি, যেভাবেই হোক এই বাগানের মালিক থেকে আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে। মুসা জঙ্গী রহমতুল্লাহি তালালাই ওই বাগানের মালিকের খবর নিলেন, সে কোন পরিবেশের লোক। খবর নিয়ে দেখলেন খুবই ইবাদত গুজারি লোক ছিলেন। তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন তার কাছে ফলের ক্ষমা চাওয়ার জন্য। যখন সাউমি রহমতুল্লাহি তালালাই শুনলেন এক যুবক নদীর মধ্যে ফল ভাসমান পেয়ে সেই ফল খাওয়ার পরে ফলের জন্য ক্ষমা চাওয়ার জন্য আসতেন, সাউমি রহমতুল্লাহি তালালাই ভাবলেন এই লোক সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না,
এই যুবক সাধারণ যুবক না।
তো তিনি সাউমি রহমতুল্লাহি তালালাই আবু সালেম রহমতুল্লাহি তালালাইকে বললেন যে তুমি হয়তো এই কথা জানো না যে অন্যের দ্রব্য অনুমতি ছাড়া খাওয়া তো দূরের কথা, ধরাও যায় না, তুমি অনেকবার অন্যায় করেছ, আমার গাছের ফল খেয়েছ। তো সাউমি রহমতুল্লাহি তালালাই যেহেতু বুঝতে পারলেন এই যুবক সাধারণ যুবক না, সেও এটাই চাচ্ছেন কি আমার বাড়িতে সে থেকে যাক। তো সাউমি রহমতুল্লাহি তালালাই বললেন তুমি অনেক বড় অপরাধ করেছ। আবু সালে রহমতুল্লাহি তালালাই বললেন যে আমার কাছে যে সম্পদ এখন আছে এটা আপনার ফলের দাম দেওয়ার মতো না, আপনি নিজ গুণে আমাকে মাফ করে দেন। সাউমি রহমতুল্লাহি তালালাই বললেন যে মাফ করতে পারি, শর্ত আছে, তুমি কিছুদিন আমার এই বাগানের কাজ করো, তবে তোমার এই যে ফল খেয়েছো এটা তোমার মাফ হয়ে যাবে। এভাবে করে যখন গাউসে পাক রহমতুল্লাহি তালালের বাবা যান সাউমি রহমতুল্লাহি তালালের বাগানে গেলেন, সাউমি রহমতুল্লাহি তালালাই দেখলেন যে এই যুবক কেমন যুবক, কোন কোয়ালিটির যুবক, তার পরিবেশ কেমন ছিল, আর সে আল্লাহ তাআলার ভয় কেমন রেখেছেন অন্তরের ভিতরে। মাত্র একটি ফলের জন্য সে আবার ফিরে এসেছে এবং আমি যে হুকুম করলাম তাকে আমার বাগানের কাজ করতে হবে তাতেও সে রাজি হয়ে গেল, যাতে করে কেয়ামতের ময়দানে একটি ফলের জন্য হিসাব দিতে না হয় আমাকে।
সুবহানাল্লাহ। প্রিয় বৃষ্টিমেরা মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম তন্ময়ের সাথে আমাদের পিরানীপীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার সম্মানিত পিতা হযরতে আবু সালেহ মুসা রহমতুল্লাহ তাআলার ওয়াকিয়া, তার যৌবনকালের। তিনি ইবাদত, একদিকে তিনি ছিলেন ইবাদত গুজার, অন্যদিকে তিনি ছিলেন মানুষের হকের প্রতি সজাগ দৃষ্টি। তিনি রহমতুল্লাহ তাআলাই কি কাজ করেছেন দেখুন, আমিও যুবক হই না, যুবক অবস্থায় আমরা কি চিন্তা করি, আরে খাও দাও ফুর্তি করো, আরে যুবক সময়তে এটা করবে, হ্যাঁ আমাদের কনসেপ্ট কিন্তু এটা, আমাদের মুরব্বীরাও বলে আরে গাছের ফল চুরি করে খাবে, পোলা পানি তো চুরি করে খায়, আমাদের গ্রামের মধ্যেও কিন্তু এই জিনিসটা প্রচলিত আছে,
অন্যায়টাকে আরো প্রশ্রয় দিল, উৎসাহিত করলো,
উৎসাহিত করি আমরা। কিন্তু দেখুন প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, শিক্ষা গ্রহণ করেন তো আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ তাআলার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি আমরা। সুবহানাল্লাহ, ওই যুবকের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেমন ভয় ছিল, বান্দার হকের প্রতি কেমন সজাগ দৃষ্টি ছিল, যে বান্দার হককে ক্ষমা করানোর জন্য কিতাবের মধ্যে এসেছে সুদীর্ঘ কম বেশ 6 মাইল পথ তিনি অতিক্রম করেছেন, অতপর প্রায় 1 বছর তিনি হযরতে সাউমি রহমতুল্লাহ তাআলা আলাইহি অর্থাৎ গাউসে পাকের নানা জানের বাগানে তিনি খেদমত করেছেন। এটা কিন্তু আসলে আমরা একটা কিচ্ছু হিসেবে শুনলাম, বাস মামুলি বিষয় রেখে দিলাম, ব্যাপারটা কি এখানে? আপনাকে যদি কেউ বলে যে তোমাকে একটি ফলের জন্য 1 বছর আমার বাড়িতে কাজ করতে হবে, আপনি আমি কি রাজি হব? আপনার হৃদয় কি বলে? আপনি বলবেন আরে ধর ধন্যবাদ, আমি আসছি, আমাকে ফাঁসাই দিন, বাস্তবতা। কিন্তু দেখুন যার হৃদয়ের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় রয়েছে, সুবহানাল্লাহ বিহামদি কুরবান যান আমার গাউসে পাকের পিতা জানের প্রতি। কেমন আল্লাহ তাআলার ভয় ছিল, হককে আদায় করার জন্য তিনি কিভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রিয় ইসলাম ভাইরা মাদানী দর্শক বিন্দু, আজকে ক্ষমা ব্যাপারটা তো দূরের কথা, আমি বান্দার হককে কেড়ে নিই, মানুষের হককে কেড়ে নিচ্ছি বিভিন্ন কৌশলে, কেউ যাতে না দেখে কিংবা দেখে ভয় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে কত ভাবে আজকে আমি বান্দার হককে নষ্ট করছি। কিন্তু দেখুন আল্লাহর ওলিরা কেমন ছিল। জি জাকির ভাই বলছিলেন,
যেটা বলছিলাম যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলার বাবাজানের ব্যাপারে আমরা শুনতেছিলাম এতক্ষণ, যে তার জীবনকালের এই পরিস্থিতি ছিল যে সে অন্যের হক কিভাবে আদায় করতেন। এটা চিন্তা করলেন যে কিয়ামতের ময়দানে যদি আমাকে এই একটি ফলের কারণে, ফলের মালিক, বাগানের মালিক যদি কিয়ামতের ময়দানে আমাকে পাকড়াও করে যে আমার এই ফল খেয়েছ, এটার জন্য এখন নেকি দিতে হবে, আমার কি অবস্থা হবে। যে লোক জীবনকালে এভাবে করে আল্লাহ তাবারক তাআলার প্রতি ভয় রাখেন, তার পরবর্তী জীবনগুলো কেমন কাটিয়েছে, আর এর ওই পরবর্তী দিনগুলো ভালোভাবে কাটানোর কারণে তো তাদের মাধ্যমে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা নিয়ামত হিসেবে পেয়েছি,
এই পৃথিবীবাসী সম্পদ হিসেবে পেয়েছে, এই পৃথিবীবাসী একজন রাহবার পেয়েছে, এই পৃথিবীবাসী একজন আল্লাহর ওলি পেয়েছে, এই পৃথিবীবাসী একজন গাউসুল আজম পেয়েছে। প্রিয় ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি যদি চাই আমার ঘরে নেক সন্তান আসুক, তাহলে পিতাকে আমরা যারা দেখছি মাদানী চ্যানেল শুনছি, প্রথমে আমাকে সংশোধন হতে হবে। আমি আজকে নামাজ পড়ি না, হুজুরের কাছে গিয়ে দোয়া করতে বলি, হুজুর আমার ছেলেটা যেন দোয়া করিয়েন যাতে ভালো হয়ে যায়। আকল খাটানো দরকার। তেঁতুলের গাছ, তেঁতুল গাছ থেকে কখনো আম ফল হয় না। আপনি বলবেন এটা তো আমরা দেখেছি অনেক চোরের ঘরে আল্লাহর ওলি হয়েছে, হয়েছে দু একটা ব্যতিক্রম, মেজরিটি যেটা মেজরিটি ইজ গ্রান্টেড আমরা বলি না, যে অধিকাংশটাই গ্রহণযোগ্য। হ্যাঁ, ওলির ঘর থেকেও দুশ্মন হয়েছে, এটা মাইনরিটি, কম সংখ্যক, কিন্তু পৃথিবীর ইতিহাস এটাই, যেমনটার ঘরে তেমনটাই ঘটে থাকে। তা আমি আপনাকে বলবো, আপনি কি আপনার সন্তানকে ভালো পেতে চান? আপনি কি চান আপনার সন্তান নেককার হোক, পরহেজগার হোক, আল্লাহর ওলি হোক, আপনাকে খেদমত করুক, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করুক? তাহলে আপনি প্রথম ভালো হন, আপনি প্রথম নেককার হন। প্রিয় প্রিস্তেম ভেরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আসুন আমরা নিয়ত করি যে গাউসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বাবা জানের মতো আমরাও আমাদের জীবনকে সুন্দর করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জি বলছিলেন,
আসলে আমরা তো শুনলাম যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের যে ঘটনা, রহমাতুল্লাহ যে তার ঘটনা, আসলে সন্তান কি রকম হবে যে পিতা মা তার আসল কিন্তু সন্তানের উপর পড়ে,
এটাই বাস্তবতা। জি ফয়সাল ভাই,
জি, তো আমাদের এই গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি হচ্ছেন ওলিকুল সম্রাট,
সুবহানাল্লাহ,
মহান এক আল্লাহর ওলি। তো তার মাতা কেমন ছিলেন তো সেই ব্যাপারে আমরা শুনি, কারণ যে মায়ের আসলটা সন্তানের উপর বেশি প্রভাব পড়ে, যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাতা কেমন ছিলেন এটা স্বয়ং গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নানা জান, যিনি আবদুল্লাহ সোমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি নিজেই তার কন্যার ব্যাপারে বলছেন। ঘটনাটা প্রসিদ্ধ, অনেকে জানেন যে যখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আব্বা জানের সাথে যখন বিবাহের একটা বন্দোবস্ত হলো, তখন কিভাবে তিনি নিজের কন্যার
বিবাহ কেন বন্দোবস্ত হলো,
জি বিবাহ বন্দোবস্ত এজন্য হলো যে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে আব্বা জানের ভিতর এমন কিছু কোয়ালিটি আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ দেখেছিলেন, যে তিনি তার নিজের ভাষায় বলতেছিলেন, আসলে যে জাকির ভাই যে ঘটনাটা বলল, তার বাগানের মধ্যে চাকরিতে রেখে দেওয়া এবং তার যে বিবাহ দিয়ে দেওয়া, এটা মূলত তার ভিতরের একটা কি ছিল, জল্পনা কল্পনা ছিল, যে এর মধ্যে এমন কিছু রয়েছে যার কারণে সে তার কন্যাকে তার কাছে বিবাহ দেওয়ার জন্য তিনি আগ্রহী হলেন। যখন এই বিবাহ দেওয়ার জন্য আগ্রহী হলেন, তখন তিনি নিজের কন্যার ব্যাপারটা এমন ভাবে উপস্থাপন করলেন, মানে যে দর্শক শ্রোতা কিন্তু, যে তিনি যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন বললেন যে আমার মেয়ে কুৎসি, আমার মেয়ে বধির, আমার মেয়ে বোবা এবং অন্ধ, তো তুমি কি আমার মেয়েকে গ্রহণ করার জন্য রাজি হবে?
কৃষ্ণ ভেরা মাদানী দর্শক বৃন্দ, আপনারা শুনলেন গাউসে পাক রহমতুল্লাহ নানা জান কি প্রস্তাব দিলেন, অন্ধ, বধির
এবং মোবা, অন্ধ, কুৎসিত, এই ধরনের
কয়েকটি কথা বললেন, চারটি। এখানে আমি যে বিষয়টা, ওই বিষয়টা আসছি, তার পূর্বের যে বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আর তা হচ্ছে এই, আজকে আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত, মেয়ের বয়স হয়েছে, বিবাহ দেব, এটাই স্বাভাবিক। খুঁজি কে ছেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কত টাকা কামায়, আমাদের শুধু দৃষ্টি হচ্ছে কত টাকা কামায়, সেটা সুদের না ঘুষের, হালাল না হারাম, ছেলে পাঁচ রক্ত নামাজ পড়ে কি পড়ে না, সে আল্লাহ তাআলার নাফরমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, গোস্তাক না আশিকের রসুল, কোনো পরোয়া নেই। আমাদের শুধু একটাই চাওয়া, আর তা কি, টাকা আছে কি না টাকা, মাল আছে কি না মাল। হ্যাঁ, আসলে কি এটা হওয়া উচিত ছিল? আপনার বিবেক কি বলে? আবদুল্লাহ সামিঈ রাহমাতুল্লাহ তাআলা এগাছে পাকে নানা জান, তার প্রিয়তমা কন্যাকে বিবাহ দেওয়ার জন্য যে পাত্র খুঁজে পেয়েছিলেন, তার সম্পদের কোনো পরোয়া করেননি, তার কাছে এসে যে কাজ করেছে এক বছর, তার মানে অর্থনৈতিকভাবে সে এটাই গ্রহণ করেছেন যে হতদরিদ্র হবে।
এই কিতাবের মধ্যে আসছে যে গাসবার রহমতুল্লাহ তার আব্বা জান, তিনি ছোটবেলা থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে কাটিয়েছেন, শৈশব কাটিয়েছেন, কৈশোরে উঠেছেন, যুবক পর্যায়ে পৌঁছেছেন, তখন আস্তে আস্তে দুনিয়াকে পরিত্যাগ করে দুনিয়াকে বিমুখ হয়ে তিনি ইবাদত আর বাড়িয়ে দিতেন।
সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কুরবান জান আমাদের সালফে সালেহিনদের, আমাদের বুজুর্গানের দিনদের, আসলে ওনারা দুনিয়া বিমুখ ছিলেন, এজন্য ওনাদের কদমের মধ্যে দুনিয়া লুটে পড়েছে, আর আজকে আমরা দুনিয়ার গোলাম, দুনিয়াকে পাওয়ার জন্য সারা পৃথিবীতে ঘুরছি, সারা পৃথিবীতে খুঁজে পাচ্ছি আমি দুনিয়াকে, মাল কামাতে হবে, টাকা কামাতে হবে, এজন্য দুনিয়া আমাকে গোলাম বানিয়ে দিয়েছে। আসুন না আল্লাহর ওলিদের পথে চলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার আউলিয়ায়ে কামিলিনগণ যে পথে চলেছে আমরা সেই পথে অবলম্বন করি। আমার মেয়েকে অর্থশালী নয় বরং চরিত্রবান, নেক, সলেহ, পুত পবিত্র একজন পাত্রের কাছে পাত্রস্থ করি, তাহলে আপনার মেয়ে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সুখী হবে। মনে রাখবেন, টাকা দিয়ে সম্পদ কিনা যায়, সুখ কিনা যায় না, টাকা দিয়ে ঔষধ কিনা যায়, আরোগ্যতা কিনা যায় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি ফয়সাল ভাই, আপনি বলছিলেন গাছে পাকের আব্বা জানকে যে শর্ত দিয়েছিল তার নানা জান,
তো দেখেন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় কতটা ছিল যে তিনি ওই একটা ফলের, একটা আপেলের ঋণ পরিশোধ করার জন্য এতেও রাজি হয়ে গেলেন,
বিবাহতে রাজি
হয়ে গেলেন, এই শর্ত শোনার পরেও। অতঃপর যখন বিবাহ সম্পূর্ণ হলো, যখন তারা একই ঘরে অবস্থান করবেন, তো যখন তিনি গাউসুফাক রহমতুল্লাহ তাআলা আব্বা জান তাসরিফ নিয়ে গেলেন ঘরে, বাসুর ঘরে, তো তিনি দেখলেন যে অপরূপ এক সুন্দরী যুবতী নারী বসে আছেন, তো তিনি বললেন যে হয়তো এখানে কোনো ভুল হয়েছে। তিনি পিছু পা হয়ে যখন দরজার দিকে আসলেন, তখন আব্দুল্লাহ সোমাই অর্থাৎ গাউসুফাক রহমতুল্লাহ তাআলা নানা জান বললেন যে বেটা দাঁড়াও। আসলে আমি কেন বলেছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা শুনেন যে এই ধরনের শর্তগুলা কেন বলা হয়েছিল, যে কুৎসিত এজন্য বলা হয়েছিল যে তাকে অর্থাৎ গাউসুফাক রহমতুল্লাহ তাআলা আম্মি জানকে অর্থাৎ তার পিতা এবং মাতা ছাড়া বাহিরের কেউ দেখত না।
সুবহানাল্লাহ।
বোবা এজন্য বলা হয়েছিল যে তার কথা নিজের ঘরের মুখরিম, নিজের ঘরের অধিবাসী ব্যতীত বাইরের কেউ শ্রবণ করত না। তাকে বধির এজন্য বলা হয়েছিল যে তিনি পরপুরুষের কথা নিজের কানে কখনো নেন নাই। তাকে অন্ধ এজন্য বলা হয়েছিল যে নিজের চোখ দ্বারা, নিজের মুখরিম, নিজের পিতা ভাই ছাড়া তিনি বাহিরের কোনো পরপুরুষদের সাথে দেখা করেন নাই। তো দেখেন এই যে পর্দার বিষয়টা, পর্দা আমরা সকলে মানি, আজকের বর্তমান পর্দা আর তৎকালীন যুগের পর্দার ব্যবস্থাটা কিরকম একটা কঠোর, মানে ব্যবস্থাপনা কিরকম একটা সুন্দর, সুন্দর একটা মানে পর্দার ব্যবস্থা ছিল যে তাকে কেউ দেখেনি এবং তিনিও কাউকে দেখেনি। তো এই ধরনের পরিবার থেকে গাউসুফাক রহমতুল্লাহ তাআলা এর মতো মহান ওলি পয়দা হবেন না তো হবেন কে?
ত্রিসাই ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমি আমার ভাষাকে হারিয়ে ফেলছি, আমি কি বলে সম্বোধন করব। আসলে এমন ঘরে এমন সন্তানই যথার্থ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পবিত্র পুরুষদের জন্য এমন পবিত্র নারীদেরকে রেখেছেন। হ্যাঁ, কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, যা সারাংশ হচ্ছে এই, নিশ্চয়ই আমি পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী রেখেছি আর অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী রেখেছি। আমি এজন্য বিষয়টা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেক যুবক ভাই আছে যারা চরিত্রহীন, তারা আশা করে আমি পুত্র পবিত্র নারী বিবাহ করব, খুঁজে বেড়ায়। এটা কোশ্চিন কালেও সম্ভব নয় প্রিয় ইসলামী ভাই। হ্যাঁ, আমি স্পষ্ট ভাবে বলছি, কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, আপনি যদি পবিত্র থাকেন, কোরআন আপনাকে বলে দিয়েছে আপনার জন্য পবিত্র রয়েছে, আর আপনি যদি অপবিত্র হয়ে থাকেন, আপনার জন্য অপবিত্রা রয়েছে। এটা কোরআনের ঘোষণা। এখন আপনি বলবেন যাকে বিবাহ করলেন সে অপবিত্র, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিসিশন, সিদ্ধান্ত। আপনি কি চান পবিত্রকে? তাহলে আপনাকে পবিত্র হতে হবে। আপনি কি উত্তম চান? তাহলে আপনাকে উত্তম হতে হবে। এখানে দুইটি বিষয় কিন্তু জড়িত, একটা সন্তানের চ্যাপ্টার আর আরেকটি চ্যাপ্টার হচ্ছে স্বামী স্ত্রী। আজকে আমি আরেকজনকে ধোকা দিচ্ছি, আমি আরেকজনের সাথে প্রতারণা করছি, আর আমি আশা করছি কি আমার সাথে কেউ প্রতারণা না করুক, কেউ আমাকে প্রতারণা না করুক। না প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেম এটাই, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন করবেন ঠিক তেমনটি পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান
করুন। যদি এখানে পর্দার বিষয়টা যখন আসছে, তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নির্দেশ দিয়েছেন যে আমাদের পর্দা করার জন্য। কোরআন শরীফে রয়েছে আয়াতে কারিমার সারাংশ বলছি যে তোমরা জাহিলিয়াতে নারীদের মতো চলাফেরা করিও না। এখানে পর্দার সুস্পষ্ট হুকুম আছে। আর আমাদের সলফে সলেহিনদেরও পর্দার ব্যাপারটা কিরকম ছিল আমরা এই ইতিমধ্যে ঘটনার মধ্যে জানতে পারলাম। আর আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করি, আজকের রাস্তাঘাট, বাজার, বাস টার্মিনাল কোথায় নেই যে বেপর্দার একটা ছড়াছড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে পর্দার হুকুমটা আমাদের দিয়ে দিয়েছে।
আসলে প্রিয় ভাইরা, মানে যে দর্শকবৃন্দ, আমাদের ইসলামী ভাই যে মুবাল্লিগ যে পর্দার বিষয়টা বলছে, কোরআনে পাকে অসংখ্য জায়গাতে পর্দার তাগিদ এসেছে ফরজিয়তের বিষয়। এটা ফরজ, পুরুষের জন্য কতটুকু ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা এক পুরুষ অন্য পুরুষকে দেখানো হারাম। কিন্তু আজকে আমরা কাজের কথা বলে, কাজের ছলনায়, খেলার ছলনায় অনেক সময় কিন্তু কি করি, হাঁটুর উপরে পুরুষরা কাপড় উঠিয়ে ফেলি। মনে রাখবেন, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এক পুরুষ অপর পুরুষকেও দেখাতে পারবে না। আর মাযাল্লা নাউযুবিল্লাহ, আজকে আমাদের সমাজ এত নোংরা হয়ে গিয়েছে বিনা প্রয়োজনে, আর প্রয়োজন ক্ষেত্রেও এখানে উঠানো যাবে না। হ্যাঁ, যদি রোগ হয়ে যায় শুধু ডাক্তারের চার্জ থাকবে, সেটা সর্বসাধারণের সামনে নয়। কিন্তু আজকে আমরা এত নোংরা আর ইসলামিক জ্ঞান থেকে এত দূরে সরে গিয়েছি যে আজকে মহিলাদের পর্দার চ্যাপ্টার তো আছেই, আমি পুরুষের, আজকে আমরা পুরুষেরও কিন্তু পর্দা করছি না। যে আজকে পুরুষ সেখানে, যেটা আমাদের গ্রামের ভাষায় লুঙ্গি কাঁচা দেয় বলি আমরা, হ্যাঁ, লুঙ্গিকে গুটিয়ে
প্যান্ট পরে এরকম টাইট যায়, মানে উরু স্পষ্ট প্রকাশ পাচ্ছে।
প্রিয় ইসলামী ভাইরাও, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মনে রাখবেন, হাঁটুর উপরে কাপড় উঠানো পুরুষের জন্য এটা হারাম। খেলার জন্য যদি কেউ হাফ প্যান্ট পরে, ব্যায়ামের জন্য যদি কেউ হাফ প্যান্ট পরে, যদি কেউ জকিং এর জন্য মর্নিং ওয়ার্ক বলেন আর নাইট ওয়ার্ক বলেন, যে ওয়ার্কের বাহানা দিয়ে আপনি হাঁটুর উপর কাপড় উঠাচ্ছেন না কেন, সেটা অন্য কোন পুরুষ দেখা, মহিলা তো আরো দূরের ব্যাপার, পুরুষের কথাই বলা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে হারাম, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। আর মহিলাদের জন্য ফরজ হচ্ছে হাতের কবজি থেকে পায়ের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল ব্যতীত, দুই হাতের কবজি, পায়ের গোড়ালি, নিচের অংশ এবং মুখমণ্ডল ব্যতীত সম্পূর্ণ অংশকে ঢেকে রাখা, এটা হচ্ছে ফরজ। হ্যাঁ, আমাদের উলামায়ে কেরাম বর্তমান ফেতনা থেকে বাঁচার জন্য মুখমণ্ডলকেও নেকাব ব্যবহার করার প্রতি উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, এবং এটা ব্যবহার করাও অত্যন্ত জরুরি বিষয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়। আজ আমরা যেন বেহায়াপনার প্রতিযোগিতায় এত নেমে গিয়েছি, আমার মা আমার মেয়ে, আমার বোন আমার স্ত্রী, তারা আজকে যেন বেহায়াপনার প্রতিযোগিতায় নেমে গিয়েছে, আজকে যেন পশ্চিমাদের কেউ হার মানাচ্ছে।
জাহিলি যুগের নারীদের পর্দা ছিল না বিধায় তাদের নারীদের মর্যাদা ছিল না, একাধিক উপপত্নী পুরুষরা গ্রহণ করত, তাদেরকে ইচ্ছা হলে বিয়ে করতে ইচ্ছা হলে ছেড়ে দিত, তাদেরকে ঘোড়ার লেজের সাথে বেঁধে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করত। এই ধরনের যে কর্মকাণ্ড জাহিলি যুগে ছিল কেন, একমাত্র পর্দা ছিল না। আমাদের প্রিয় আকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা যখন ফরজ করে দিলেন, তখন নারীরা পেল তাদের মায়ের অধিকার, এই নারীরাই পেল তাদের কন্যার অধিকার, এই নারীরাই পেল স্ত্রীর অধিকার। তাদেরকে এই অধিকারগুলো দিয়েছে ইসলাম, আর এর মূল অধিকারকে সমুন্নত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন।
বেশক, কিন্তু প্রিয় ইসলামী বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আসলে ইসলাম এমন এক ধর্ম যা গোলামকে তার অধিকার ফিরিয়ে দিয়েছে, নারীকে তার প্রকৃত অধিকার ফিরিয়ে দিয়েছে। আরে দেখুন না আজকে বিশ্বের ইতিহাসকে, আজকে ইউরোপের ইতিহাসকে দেখুন, আজ বেহায়াপনা নিকৃষ্ট লম্পটপনা থেকে আজকে বের হয়ে এসে অসংখ্য নারীরা আজকে ইসলাম গ্রহণ করছে। কেন জিজ্ঞাসা করেন তাদেরকে, প্রশ্ন করেন তাদেরকে, কেন তোমরা সেই উলঙ্গপনা বেহায়াপনাকে ছেড়ে দিয়ে আজকে এই বরকার ভিতর নিজেদেরকে আবৃত করছো? তাদের কাছে একটাই প্রশ্ন, আমরা সব দেখে ফেলেছি, সেখানে কোনো শান্তি নেই। আসলেই সম্মানিত ইসলামী বোনেরা, ইসলাম আপনাকে যে বিষয়টা দিয়েছে পর্দার মধ্যে রেখে, এটাই মাঝে রয়েছে শান্তি সুখ আর উভয় জাহানের কামিয়াবি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা শুনছিলাম গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা এর সম্মানিতা আম্মাজানের ঘটনা। আসুন এই পর্যায়ে আমরা গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলার একটি মানকামাত শ্রবণ করে নিই।
স্বপনে মোরে শো তুমি হোসে আজম, স্বপনে মোরে শো তুমি হোসে আজম, করাও পান দর্শনের সুধা আজম, করাও পান দর্শনের সুধাসে আজম, স্বপনে মোরে শো কখনো এ গরিবের ঘরে তুমি এসো, কখনো এসো ভাগ্যকে আমার জাগাও গোসে আজম, ভাগ্যকে আমার জাগাও গোসে আজম, করাও পান দর্শনের করাও পান দর্শনের সুধা সে আজম, চরণ তলে তোমার অলিয়াদের গর্দন, চরণ তলে তোমার অলিয়াদের গর্দন, অলিয়াদের গর্দন এমনি মর্যাদা তোমার গোসে আজম, এমনি মর্যাদা তোমার গোসে আজম, করাও পান দর্শনের করাও পান দর্শনের সুধা গোসে আজম, মরণ কালে শয়তান যেন কেড়ে নে, নিরাপদের করে দাও দোয়াগোসে আজম, নিরাপদের করে দাও দোয়াগোসে আজম, স্বপনে মরে শো স্বপনে মরে শো তুমি গোসে আজম, আমার কবরে এসো লা তখফ বলে, আমারি কবরে এসো লা তখফ বলে, লা তখফ বলে দেখাচ্ছে ভয়াময় অন্ধ কার গোসে আজম, ভয় দেখাচ্ছে ভয়াময় অন্ধ কার গোসে আজম, স্বপনে মরে শো স্বপনে মরে শো তুমি গোসে আজম, যদিও আত্মার পাপি পাপিদের সরদার, যদিও আত্মার পাপি পাপিদের সরদার, পাপিদের সরদার সে যে তোমারি তোমারি গোসে আজম, সে যে তোমারি তোমারি গোসে আজম, স্বপনে মরে শো তুমি গোসে আজম, করাও পান দর্শনে করাও পান দর্শনে সুধাওসে আজম, সুধাওসে আজম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা শুনছিলাম গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার মানকাবাত, আল্লাহ তাআলা তার ওলিদের ফয়েজ ও বরকত আমাদের সকলকে দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকেও গাউসে পাক রহমাতুল্লাহ তাআলার ফয়েজ ও বরকত হাসিল করার তৌফিক দান করুক। আর এই ওলিদের ফয়েজ ও বরকত হাসিল আমরা তখনই করতে পারবো যখন আমরা তাদের দেখানো পথ তাদের দেখানো মতে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করতে পারবো। তারা এগুলো করে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, দেখিয়ে গিয়েছেন যে আমরা কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করব, পরিচালিত করব। আমরা যদি এটা না করে অন্য পথে চলে চাই যে তাদের আদর্শ বাস্তবায়ন করে, তাহলে কখনোই সম্ভবপর না। জি ফয়সাল কবির ভাই বলছিলেন,
জি গাসুবাগ রহমদুল্লাহ তাদের যে পিতা জানে যে তাকওয়া পরহেজগারিতা এবং খোদা বিধি সংক্রান্ত আমরা অনেক কিছু শ্রবণ করলাম, তো এ পর্যায়ে গাউসুবাক রহমদুল্লাহ তাদের পিতা জানেন নেকির দাওয়াত দেওয়ার যে একটা মাধ্যম ছিল, কিভাবে তিনি নেকির দাওয়াত দিয়েছেন এই সংক্রান্ত একটা ঘটনা সংক্ষেপে আলোচনার চেষ্টা করছি। যে একবার তিনি জামে মসজিদের দিকে রওনা হলেন, তো পথের মধ্যে দেখলেন যে তৎকালীন খলিফার কিছু লোক কর্মচারী ওই শরাব মানে মদের যে মস্ক বলি আমরা এটা মাথা উঠাতে চাচ্ছিলেন, তো তিনি রহমদুল্লাহ তালাইলে সেটাকে কি করলেন হাত দিয়ে নিয়ে সব কটাকে ফেলে ভেঙে দিলেন। তো তারা অর্থাৎ যে সকল ইয়া ছিল খলিফার যে কর্মচারী ছিল তারা উপস্থিত কিছু বলতে না পেরে বিষয়টাকে তার খলিফার নিকট গিয়ে আরোপ করলো, অতপর খলিফা বলল যে ঠিক আছে তাকে এই রাজ দরবারে আসার জন্য লোক পাঠালেন। তো যখন তিনি রাজ দরবারে আসলেন তখন বলা হলো যে তোমাকে তুমি কে, তো তিনি বললেন যে আমি মুখতাসিব। তো মুখতাসিব তাকে বলা হয় যিনি রক্ষণাবেক্ষণ মানে দায়িত্বশীল এরকম কিছু বোঝায়, রক্ষণাবেক্ষণকারী। তো বললেন যে তোমাকে কে রক্ষণাবেক্ষণ করার জন্য পাঠিয়েছে, তো তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য এখানে বসিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই রক্ষণাবেক্ষণ করার জন্য পাঠিয়েছেন। তো দেখেন কি সুন্দর নেকির দাওয়াত দিলেন, যে এই নেকির দাওয়াতটা যেন ওই হাদিসের আমি এখানে প্রতিচ্ছবি দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমাদের মধ্যে যখন কেউ দেখো কোনো মন্দ কাজ তখন তোমরা সেটাকে পরিবর্তন করে দাও সেটাকে হাত দ্বারা, প্রথমত হাত দ্বারা, অতঃপর সেটা তুমি যদি সামর্থ্য না রাখো তাহলে মুখ দ্বারা বলি সেটাকে কাজটাকে কি করো, বন্ধ করো, সেটাও যদি না পারো তবে অন্তত কাজটাকে নিজের অন্তরে খারাপ ধারণা করো, ঘৃণা জানো, তবে এটা হবে কি ইমানের একটা দুর্বল ইমান। তো দেখেন এই হাদিসের মধ্যে সর্বপ্রথম আছে যে হাত দ্বারা বাধা দেওয়ার। তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে পিতা দান তিনি স্বয়ং হাত দ্বারা বাধা দিয়ে নেকির দাওয়াত দিলেন। তিনি কিন্তু সাধারণ কোন নেকির দাওয়াত না, এবং এমন নেকির দাওয়াত দিলেন যেটা তৎকালীন খলিফার ছিল, আজকে
রাষ্ট্রপ্রধান।
আজকে আমরা সাধারণ লোকদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য মানে ভীতি সংযোগ হয়ে যায়, কার্পণ্য করি, অথচ তাদের নেকির দাওয়াত কিরকম পর্যায়ে ছিল, সরকারকে গভর্নমেন্টকে পর্যন্ত তারা ভয় করেনি, আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান, সেটাকে তারা বাস্তবায়ন করে নেকির দাওয়াত দিয়ে দেখিয়ে গেছে।
সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির পিতার কাছের তার আদর্শ থেকে এটি জানতে পারলাম যে নেকির দাওয়াত দেওয়া, সৎ কাজে আহ্বান করা। আজ আমরা সেই নেকির দাওয়াত দেওয়ার আমাদের কাছে সময় কোথায়? বাস খাও দাও, ফুর্তি করো, চাকরি করো, সংসার চালাও, ব্যবসা করো, সংসার চালাও, আমাদের কাছে সময় কোথায় নেকির দাওয়াত দেওয়ার? না প্রিয় ইসলাম ভাইরা ও মাদারি চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যদি নেকির দাওয়াতকে ছেড়ে দেই তাহলে ক্রমান্বয়ে আমাদের এই সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে, গুনাহে পূর্ণ হবে। তো আসুন না আমরা নেকির দাওয়াতের জন্য নিয়ত করি। আলহামদুলিল্লাহ বর্তমান সময় সারা পৃথিবীতে নেকির দাওয়াত দেওয়ার জন্য আজ দাওয়াতি ইসলামী আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আসুন আমরা মাদানী কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে নেকির দাওয়াতকে প্রচার করি, খারাপ কাজে বাধা প্রদান করি, আর এরই মাধ্যমে আমাদের এই সমাজকে পরিবর্তন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি জাকির ভাই, আপনি বলছিলেন সে আগের বিষয়টি।
জি, যেমন করে আমরা গাউসে পাক রহমতুল্লাহি তাআলার বাবা জানের ইবাদত রিয়াজতের কথা শুনতেছিলাম, তেমনি করে গাউসে পাক রহমতুল্লাহি তাআলার আম্মা জানের ইবাদতেরও অনেক প্রশংসা রয়েছে কিতাবের মধ্যে। তার আম্মা জান কিন্তু আঠারো পারা হাফেজা ছিলেন। তার আম্মা জান যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলার গর্ভে আসলেন, এর আগে এবং পরে ইবাদতের মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখতেন, সবসময় ব্যস্ত রাখতেন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার দুনিয়ায় আগমন করে তিনি যখন মক্তবে পড়তে গেলেন, তো তিনি বলেন আমার আম্মা জান এত পারার হাফেজা ছিলেন, আমার আম্মা আমাকে গর্বে নিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতেন, আর আমার মায়ের কাছ থেকে এই কোরআনে পাকের তেলাওয়াত শুনে শুনে আমি মুখস্থ করে নিয়েছি। কেমন মা ছিলেন যে সন্তানকে গর্বে নিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতেছেন! আর ওই মা আর ওই বাবা থেকেই তো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলাই দুনিয়ায় তাশরিফ এনে ঠোঁট মোবারক থেকে আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিয়েছেন। তাশরিফ এনে সুবহান আল্লাহ, বাস কি প্রশংসার অধিকারী তিনি হয়েছেন দুনিয়ায়।
ইসলাম ভাইরা মাদানী দর্শকবৃন্দ, আমরা মায়ের দিক দিয়ে দেখি আর বাবার দিক দিয়ে দেখি, সুবহানাল্লাহ, এক একজন যেন নুরুল আলা নূর, এক একজন যেন এক একজনের চাইতে ইবাদতের দিক দিয়ে মনে হয় একজন একজনের সাথে প্রতিযোগিতায় মানে কার চেয়ে শ্রেষ্ঠ হবে, সুবহানাল্লাহ। আর এমন ঘরেই তো গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই আসতে পারেন। আমরা গাউসে পাকের আম্মা জানের আমরা ছোট্ট সময় থেকেই অনেকে এই ঘটনাগুলো কিন্তু বিখ্যাত ঘটনাগুলোই যা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, কিন্তু শুধু কিন্তু আমরা এই উদ্দেশ্য নিয়ে উপস্থাপন করছি না যে ঘটনা শোনানোর জন্য। আজ আমাদের উপস্থাপনের উদ্দেশ্য একটাই, আর তা হচ্ছে এই ঘটনা থেকে আমরা কি শিখছি, আমরা কি সবক নিচ্ছি, আমরা কি সেটাকে শুধু কিচ্ছা হিসেবে ঘটনা হিসেবেই কি আমরা শুধু শুনবো, না আমাদের জীবনে সেটা বাস্তবায়ন করব। দেখুন আমার গাউসে পাক রহমতুল্লাহ তাআলার আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রহমতুল্লাহ তাআলা আলাইহা যখন গাউসে পাক রহমতুল্লাহ তাআলাই তার গর্ভে ছিল, তখন গাউসে পাকের আম্মা জান কোরআনে পাকের তেলাওয়াত করেছে, এমন তেলাওয়াত করেছে যে সন্তান গর্ভের মধ্যে সেটা মুখস্থ করে ফেলেছে। হ্যাঁ, আজকের সময়েও আমরা গর্ভে আমার মারা সন্তানকে ধারণ করে কিছু পাঠ করে কিছু দেখে, আর তা হচ্ছে অপসংস্কৃতি, বেহায়াপনা, উলঙ্গপনা, প্রতারণা, ধোকা, মিথ্যা, চুগলখুরি, গীবত। হ্যাঁ, সিনেমার বিভিন্ন সিরিয়াল দেখছি, শাশুড়ির সাথে কি করতে হবে, কিভাবে অপর মেয়েকে খারাপ ভাবে টিচ করতে হবে, বাবার সাথে চোখে চোখ রেখে কিভাবে বেয়াদবি ভাবে কাজ করতে হবে, এগুলোই আমাদের নাটক আর সিনেমার মাঝে দেখাচ্ছে, কার্টুনের মাঝে দেখাচ্ছে। আর সেগুলোই সেই মা দেখছে। আর তার সন্তান যখন এই পৃথিবীতে আসে, সে শিখে আসে মিথ্যা, গীবত, চুগলখুরি, বেহায়াপনা। তো ওই সন্তান ধারা এই পৃথিবীতে ক্রাইম হবে না তো কি হবে, ওই সন্তান ধারা এই পৃথিবীর অনিষ্ট হবে না তো কি হবে, ওই সন্তান বেহায়া হবে না তো অন্য কেউ বেহায়া হবে না, অন্য কেউই হবে না। হয়তোবা আপনারা বলছেন কি কথা বলছে হুজুর বসে বসে, হ্যাঁ আমি তাই বলছি যা বাস্তবতা। যদি কোরআনে পাকের তেলাওয়াতকারীর সন্তান কোরআনে পাকের তেলাওয়াতকারী হতে পারে, তাহলে বেহায়ার সন্তান বেহায়া হবে না কেন? প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন না আমরা তো শুধু পিতা মাতা আমি হলাম, আমার সন্তান আমাকে খেদমত করবে এই আশায় পোষণ করি, কিন্তু তার পূর্বে কি আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিয়েছেন? তার পূর্বে কি আপনার সন্তান আপনাকে খেদমত করবে, ভালো আচরণ করবে আপনার সাথে? এর পূর্বে কি আপনি আপনার সন্তানকে কোরআনে পাকের শিক্ষা দিয়েছিলেন, হাদিসে পাকের শিক্ষা দিয়েছিলেন? হাদিসে পাকে এটা রয়েছে যে পিতার উপর অত্যাবশ্যক ওয়াজিব হচ্ছে সন্তানকে এলমে দিন শিক্ষা দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শিক্ষা দেওয়া, নবীর আহলে বাইতের ভালোবাসাকে শিক্ষা দেওয়া, এটা পিতার উপর ওয়াজিব রয়েছে। আমি কি সেই ওয়াজিবকে পালন করেছি? আজ আপনি পিতা, আপনি মাতা, আপনি কি আপনার সন্তানকে যে শিক্ষা দেওয়া ওয়াজিব ছিল সেই ওয়াজিবকে আপনি পালন করেছেন? হ্যাঁ পালন করেছেন। সকালে উঠে গুড মর্নিং কিভাবে শিখাতে হবে, কিভাবে হাই হাই আর টাটা হ্যালো শিখাতে হবে তা আমি শিখাচ্ছি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে শিখাইনি। ওই ছেলে যখন ডক্টরেট ডিগ্রি অর্জন করে, পিএইচডি অর্জন করে, তখন ওই ছেলে দুনিয়ার অনেক কিছু কামায় আর আমাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, আমাকে তখন ফেলে আসে বাগানের মাঝে, আমার আশ্রয় হয় তখন বৃদ্ধাশ্রম। কারণ এই দোষ আমার ছেলের না, এই দোষ আমারই, আমি আমার ছেলেকে শিখাইনি, আমি আমার ছেলেকে কোরআনে পাকের শিক্ষা দেইনি, আমি আমার ছেলেকে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখাইনি, আমি আমার ছেলেকে গাউসে পাকের ঘটনা শিখাইনি, আমি তাকে শিখিয়েছি পশ্চিমা সংস্কৃতি। অতএব দোষ কোথায়? প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন না সংশোধন হই, বদলে যাই, বদলে দেই, প্রথম নিজে বদলাই, তারপর বদলানোর চেষ্টা করি। দাওয়াত ইসলামী আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে এই আহ্বানই জানাচ্ছে, আসুন আসুন চলে আসুন, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমার সন্তানদেরকে একজন ভালো নাগরিক তৈরি করি, একটা ভালো মানুষ তৈরি করি। মনে রাখবেন, একজন ভালো মানুষই এই পৃথিবীকে কিছু দিতে পারে, এই পৃথিবীবাসীকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে। সে যদি নিজে ভালো না হলো, তার চরিত্র যদি নিজেরই ভালো না থাকলো, তাহলে তার কাছে কি আছে? আজকে দুনিয়াতে অনেক ডিগ্রি থাকতে পারে জাকির ভাই একজনের কাছে, কিন্তু তার কাছে যদি চরিত্র না থাকে কিছুই নেই। তো প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আজকে নিয়ত করি এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমি গুনাহ থেকে বাঁচবো, আমার সন্তানকে গুনাহ থেকে বাঁচাবো, আমি এলমে দিন শিখবো, আমার সন্তানকে শিখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। গাউসে পাকের পিতামাতার জীবনী থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে পিতামাতা যেমনটি হবে তার সন্তান তেমনই হবে। আল্লাহ তাআলা, আজকে আমি ছেলে আছি, আগামী দিন আমি পিতা হব, আজকে আমি মেয়ে আছি, আগামী দিন আমি মা হব। অতএব প্রস্তুতি নিন, আমরা সবাই নেকের পথের প্রতীক হই, আমার সন্তানদেরকেও আমরা নেককার হওয়ার জন্য প্রচেষ্টা চালাই, আর দাওয়াত ইসলামী আপনাকে হাত ছানি দিয়ে রাখছে। আসুন ইসলামী ভাইরা, মাদানী কাফেলাতে চলুন, ইসলামী বোনরা যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর ইসলামী বোনগণ বিভিন্ন জায়গাতে ইসলামী বোনদের সাপ্তাহিক ইজতেমা হয়, সে জিম্মাদারদের সাথে যোগাযোগ করে সেই ইজতেমাতে অংশগ্রহণ করুন, শরীয়তের পর্দার মধ্যে নিজেরা পরিচালিত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর হ্যাঁ প্রিয় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে, আর এই শেষ মুহূর্তে আপনাদের একটি বিশেষ দাওয়াত দিচ্ছি। আলহামদুলিল্লাহ আসছে 3-4-5 জানুয়ারি সিভিল এভিয়েশন ময়দান এয়ারপোর্ট ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের সুন্নতে ভরা ইজতেমা। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে লাখ লাখ আসে কানে রসুল সেই ইজতেমাতে অংশগ্রহণ করবে, যেখানে আমার গাউসে পাকের আদর্শের কথা বলা হবে, যেখানে পিতার দায়িত্ব কি সেটা বুঝানো হবে, সন্তানের দায়িত্ব কি পিতা মাতার ব্যাপারে এ কথা বুঝানো হবে, এখানে শেখানো হবে এলমে দিন সম্পর্কে। তা আপনি কেন বসে থাকবেন, আপনার সন্তান কেন বসে থাকবে? আমি বলবো যে যে আমার কথা শুনছেন সকল ইসলামী ভাই, আপনারা আপনার সন্তানকে নিয়ে, ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে, প্রতিবেশীকে নিয়ে, বন্ধুকে নিয়ে চলে আসুন ইজতেমাতে। আর বলুন ঢাকা চলো ঢাকা, তিন দিনের ইজতেমায় পাক হে ঢাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসুন আমরা সকলেই সালাত ও সালাম পেশ করে নিই।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু شكروا علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت پہ، لاکھوں سلام شمعِ بزمِ ہدایت پہ، لاکھوں سلام کاش محشر میں جب ان کی آمد ہو، لاکھوں سلام جسے خدمت کے قدسی کہے، ہر رضا مصطفیٰ جانِ رحمت پہ، لاکھوں سلام شمعِ بزمِ ہدایت پہ، لاکھوں سلام فیض
সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. মৌলাই করিম আল্লাহ আজ্জাজাল আমাদের আমাদের পিতা মাতা সকল মুসলিম উম্মাহকে ক্ষমা করে দাও। মৌলাই করিম আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দাও। হে আল্লাহ আজ্জাজাল আমরা গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির সম্মানিত পিতা মাতার জীবনী শুনলাম মাওলা, আমাদেরকেও মাওলা নেক পরহেজগার পিতা মাতা বানাইয়া দাও। হে আল্লাহ আমাদেরকে নেক পরহেজগার সন্তান বানাইয়া দাও। হে আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার, আমাদের সন্তানদেরকে বাঁচানোর তৌফিক দাও।
হে আল্লাহ আজ্জাজাল্লাহ আমাদের সকল প্রকার পেরেশানিকে দূর করে দাও।
আমিন।
হে আল্লাহ, দাওয়াতে ইসলামের তিন দিনের সুন্নত ভরা ইজতেমা 3-4-5 জানুয়ারি সিভিল এভিয়েশন ময়দান এয়ারপোর্ট ঢাকাতে যেমন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হে আল্লাহ সকল আশেকানে রসুলদেরকে ইজতেমা পাকে অংশগ্রহণ করার তৌফিক দাও। হে আল্লাহ, ইজতেমার জন্য যা যা প্রয়োজন মাওলা তোমার গায়েবের ভান্ডার থেকে তুমি দান করে দাও, তুমি মদদগার পয়দা করে দাও, সাহায্যকারী পয়দা করে দাও। মাওলায়ে করিম প্রতিটি ঘরে ঘরে দাওয়াত ইসলামের পয়গামকে মাওলা তুমি পৌঁছিয়ে দাও। সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহা লযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শাহ
আ